الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني চ্যানেলের দর্শক বৃন্দ কাছে কিংবা দূর থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সকলে দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান তাবিয়াগণের বৈশিষ্ট্য। ইনশাল্লাহ আজও আমরা চমৎকার একজন ব্যক্তির জীবনী, তার বৈশিষ্ট্য, তার জীবনী থেকে কিছু শিক্ষণীয় বিষয় আমরা শুনব জানব। শুধু তার জীবনী নয়, আরও তিনজন ব্যক্তির জীবনী ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাদের প্রত্যেকের জীবনী এবং প্রত্যেকের যে অংশটা রয়েছে আজকের আলোচনায়, সেখানে রয়েছে আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য করণীয় কিছু বিষয়। বিশেষত মা ও বাবা কেমন হওয়া উচিত, সন্তানের সুশিক্ষার পিছনে মায়ের কি ভূমিকা রয়েছে, আমরা সেই বিষয়টি আজ ইনশাল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারব। তবে আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়ারিদান্নাল হাউদা আলাইয়া আকওয়ামুন মা আরিফুহুম ইল্লা বিকাসরাতি সালাতি আলাইয়া। অর্থাৎ কিয়ামতের ময়দানে এমন অসংখ্য ব্যক্তি আমার নিকট উপস্থিত হবে, আমার হাউজে এর পাশে আসবে, আমার কাছে আসবে, তাদেরকে আমি শুধু আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার কারণে চিনে নেব। তো আসুন অনুষ্ঠানের বরকতে আমরাও একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যেই মহান ব্যক্তির জীবনী আমরা আলোচনা শুনব, আলোচনা করব, তার জীবনী থেকে আমরা বেশ কিছু বিষয়, শিক্ষণীয় বিষয় আমরা জানব, তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা রাবিয়াতুর রাই রহমাতুল্লাহি তাআলা আলাইহি। আমরা প্রথমে জানব যে তার পৃথিবীতে আসা, তার সম্মানিত পিতা এবং তার পিতার সাথে জড়িত একজন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা সম্পর্কে, কারণ তার জীবনী সম্পর্কে জানতে ওই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী জানাটা অনেক ক্ষেত্রে অপরিহার্য হয়ে ওঠে। তাই আমরা প্রথমত সেই সম্মানিত সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সম্মানিত পিতা, এবং তার সম্মানিত পিতা কীভাবে তার আম্মাজানের সাথে মিলিত হন, বিবাহ কীভাবে করেন, সেই বিষয়টি আমরা প্রথমে জানব। হযরত সাইয়্যিদুনা রাবিয়া বিন জিয়াদ আল হারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবি ছিলেন, তিনি পূর্ব থেকেই খুরাসানের আমির ছিলেন এবং সিজিস্তানের বিজয়ী ছিলেন। সিজিস্তান যেটা আফগানিস্তানে অবস্থিত রয়েছে, সেই সিজিস্তান যিনি বিজয় করেছেন তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা রাবিয়া বিন জিয়াদ আল হারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে তিনি খুরাসানের আমির হন। যখন তিনি জীবন শায়ান্নে উপনীত হন, অর্থাৎ শেষ বয়সে যখন তিনি উপনীত হন, তখন তিনি মনে মনে এই নিয়ত করেন যে আমি মা ওয়ারাউন নাহার, অর্থাৎ সামারকান্দ এবং তুর্কিস্তান এই যে জায়গাটুকু রয়েছে এইগুলো আমি ইসলামের পতাকা তলে নিয়ে আসব, এগুলোকে আমি বিজয় করব, এখানে যে অমুসলিমরা রয়েছে তাদের মধ্যেও আমি ইসলামের বাণী পৌঁছে দিব, তারাও যেন এক আল্লাহর উপর বিশ্বাস রাখে, তারাও যেন নামাজি হয়, আল্লাহকে সেজদাকারী হয়, তিনি এই নিয়ত করেন। তবে এটা তো বললেই শুধু হয় না, এর জন্য প্রস্তুতি রয়েছে, এর জন্য অভিযান পরিচালনা করতে হয়, অনেক ক্ষেত্রে বাধার সম্মুখীন হলে সেই বাধাকে ডেঙিয়ে বিজয় চিনিয়ে আনতে হয়। তো তিনি এর জন্য পরিকল্পনা সাজালেন এবং তিনি সৈন্যবাহিনী তৈরি করতে লাগলেন। তো এরই মধ্য হতে একজন যুবকের প্রতি তার দৃষ্টি নিবদ্ধ হয়, আর তিনি ছিলেন হযরত সাইয়্যিদুনা ফাররুখ রহমাতুল্লাহ তাআলা আলাই। ফাররুখ রহমাতুল্লাহ তাআলা আলাই হযরত সাইয়্যিদুনা রাবিয়া বিন জিয়াদা আল হারসি রহমাতুল্লাহ তাআলা আলাই এর গোলাম ছিলেন। তিনি জানতেন যে এই ফাররুখ রহমাতুল্লাহ তাআলা আলাই অত্যন্ত সাহসী, অত্যন্ত শক্তিশালী এবং বীরত্ব সম্পন্ন একজন ব্যক্তি, যার যুদ্ধের ক্ষেত্রে এক গুণ রয়েছে, সে যুদ্ধক্ষেত্রে বাজিমাত করতে পারে, অর্থাৎ যুদ্ধ পরিচালনা করার ক্ষেত্রে এবং যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধের ময়দানে তার এক শক্তি প্রদর্শনের সক্ষমতা রয়েছে। যখন এই বিষয়টি হযরত সাইয়্যিদুনা রাবিয়া বিন জিয়াদ আল হারসি রহমতুল্লাহ তাআলা আলাইহি জানতে পারলেন, তখন তিনি তার এই গোলামকে সাথে নিয়ে যুদ্ধ পরিচালনা করার একটি পরিকল্পনা তিনি করেন। পরবর্তীতে যেই পরিকল্পনা করলেন অনুরূপ তিনি কাজ করলেন, এই ফারুক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে সাথে নিয়ে তিনি মা ওয়ারা উন নাহার অর্থাৎ সামারকান্দ ও তুর্কিস্তানে তিনি অগ্রসর হন। সেখানে যাওয়ার পর অসংখ্য মুসলিমের সাথে লড়াই হয় এবং সেই লড়াইগুলোতে হযরত সাইয়েদুনা ফারুক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর যে বীরত্ব সেটা সকলের সামনে প্রদর্শিত হয়। সকলে দেখতে পান তার যে কি বীরত্ব রয়েছে এবং তিনি কি বীরত্বের সাথে লড়াই করেন এবং শত্রুদের সাথে মোকাবেলা করেন। এইভাবে একে একে এক এক যুদ্ধ সংগঠিত হয় এবং তিনি প্রত্যেক যুদ্ধে নিজের যে নৈপুণ্যতা যুদ্ধের সেটা তিনি প্রদর্শন করেন, বাহাদুরিত্ব তিনি দেখান এবং বীরত্ব দেখিয়ে তিনি শত্রুপক্ষকে পরাজিত করেন। তিনি যেদিক দিয়ে তলোয়ার নিয়ে দৌড় দিতেন সেই দিকে শত্রুপক্ষের যে কাতার ছিল সেটা চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যেত, সবাই দৌড়ে পালিয়ে যেত। আর এভাবেই একে একে বিজয় হতে থাকে এবং মা ওয়ারাউন নাহার অর্থাৎ সামারকান্দ এবং তুর্কিস্তানের মতো বিশাল এলাকা ইসলামের পতাকা তলে আসে। পরবর্তীতে সেখানে যুদ্ধলব্ধ যে সম্পদ ছিল সকলের মাঝে বিতরণ করা হয় এবং তার এই যুদ্ধের নৈপুণ্য দেখে হযরত সাইয়েদুনা রাবিয়া বিন জিয়াদ আল হারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আজাদ করে দেন, তাকে মুক্ত করে দেন। শুধু মুক্ত করেননি বরং যুদ্ধলব্ধ সম্পদের অনেকটা অংশ অর্থাৎ তার ভাগে যতটুকু আসে সেটা প্রদান করেন এবং তিনি নিজে খুশি হয়ে নিজেরও কিছু সম্পদ, রাবিয়া বিন জিয়াদ আল হারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কিছু সম্পদ ফারুখ রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে প্রদান করেন। তো তিনি এর মাধ্যমে এক তো হচ্ছে জিহাদে অংশগ্রহণ করার সওয়াব অর্জন করেন, পাশাপাশি দুনিয়াবী দিক থেকেও তিনি ধনাঢ্য হয়ে যান। যেহেতু তিনি আজাদ হয়ে গেছেন, মুক্ত হয়ে গেছেন, রাবিয়া বিন জিয়াদ আল হারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মুক্ত করে দিয়েছেন, পরবর্তীতে সেই ধন সম্পদ এবং এক আনন্দ উল্লাস নিয়ে তিনি সেখান থেকে মদিনায় চলে আসেন। মদিনায় আসার পর তার কাছে যে সম্পদ ছিল, যে সম্পদটা তিনি পেয়েছেন অনেক সম্পদ ছিল, তো সেখানে এসে মদিনায় একটি ভালো প্রশস্ত সুন্দর একটি ঘর তিনি ক্রয় করেন, সেই ঘরেই তিনি বসবাস করতে শুরু করেন। জীবন খুব স্বাচ্ছন্দ্যভাবে অতিবাহিত হচ্ছিল, চলছিল। এর মধ্যে তিনি উত্তম বংশের উচ্চ বংশীয় একটি মেয়েকে বিবাহ করেন যার চরিত্র ছিল অত্যন্ত উঁচু মার্গের, সেই মহিলা তার জীবনসঙ্গী হয়। এভাবে তার জীবন চলছিল এবং চলছিল, স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো ছিল, জীবন অতিবাহিত হচ্ছিল। তবে যেহেতু তিনি মদিনায় অবস্থান করছিলেন আর তখনকার যুগে মুজাহিদরা মদিনায় চলাচল থাকতো, এই মুজাহিদের দল আসছে, আরেক মুজাহিদ দল কোথাও যাচ্ছে এবং মসজিদের মিম্বারের মধ্যে জিহাদ সম্পর্কে প্রতিনিয়ত বয়ান হতো এবং শত্রুপক্ষে আক্রমণ করলে সেটাকে কিভাবে মোকাবেলা করতে হবে এই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত আলোচনা হতো। তো তার অন্তরে এই সম্পদ পেয়ে মদিনায় নতুন ঘর ক্রয় করে তিনি বিবাহ করেছেন এই বিষয়গুলো তো আজ ছিলই, তবে তার মাঝে যে যুদ্ধ করা, শত্রুপক্ষকে পরাজিত করা, ইসলামের বাণীকে পৌঁছে দেওয়া, ইসলামকে প্রচার করা, মানুষের নিকট পৌঁছে দেওয়া, মানুষকে ইসলামের সুশীতল ছায়ায় নিয়ে আসা, এই বিষয়টি অধিকারে তার মনের মধ্যে ছিল এবং এই বিষয়টি তার মনের মধ্যে কাজ করত, আগ্রহ তৈরি করত যে মানুষকে ইসলামের ছায়ায় নিয়ে আসা, এর যে সওয়াব রয়েছে, এর যে ফজিলত রয়েছে, এই বিষয়গুলো বারবার তার মনের মধ্যে নক করত যে তুমি এখন সম্পদশালী হয়ে গিয়েছ, নতুন বিবাহ করেছ, এ নিয়ে তুমি সুখে থাকবে, অথচ ইসলামের বাণী তো এখনও অসংখ্য এলাকায় পৌঁছায়নি, পুরো বিশ্বে ইসলামের বাণীকে পৌঁছাতে হবে। তো এই বিষয়গুলো বারবার তার মনে নাড়া দিত। তো একদা তিনি হিম্মত করে তার স্ত্রীকে বলেই ফেললেন যে আমি আবারও ইসলাম প্রচারের কাজে বের হতে চাই, বিভিন্ন দেশে আমি যেতে চাই, মানুষের নিকট এক আল্লাহর যে পরিচয় সেটা তুলে ধরতে চাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সর্বশেষ রাসূল সেটা আমি পৌঁছাতে চাই, তুমি আমাকে অনুমতি প্রদান করো। তো তার সম্মানিতা যে স্ত্রী ছিলেন তিনিও অত্যন্ত উঁচু মাপের ছিলেন, তার যে বাণী রয়েছে সেটাও অত্যন্ত স্মরণ রাখার মতো ছিল। তার স্ত্রী তাকে বললেন আপনি অবশ্যই যাবেন, ইসলামের জন্য আপনার খিদমতের কারণে আমরা ধ্বংস হব না, আপনি ইসলামের হেফাজত করুন, আল্লাহ পাক আমাদের হেফাজত করবেন। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা বলেছেন তার স্ত্রী যে ইসলামের খিদমত করার কারণে আমরা ধ্বংস হব না। কেননা কিভাবে আমরা ধ্বংস হতে পারি, আপনি তো ইসলামের কাজে আছেন, সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে কখনো তো ধ্বংস করবেন না, যেমনটা আমরা হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর জীবনের মধ্যে যে হযরত হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাঝে যে কথোপকথন হয়েছিল, তখন হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে জবাব দিয়েছিলেন তারই একটি প্রতিচ্ছবি কিন্তু আমরা এই ফাররুখ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর স্ত্রীর মুখ থেকে আমরা শুনতে পাই। তিনি বললেন যে আপনি যে ইসলামের খেদমতের জন্য চলে যাবেন এর কারণে তো আমরা ধ্বংস হব না, কেননা আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেন না। এবং তিনি এও বলেন যে আপনি ইসলামকে হিফাজত করুন, আল্লাহ পাক আমাদের হিফাজত করবেন। প্রকৃতপক্ষে এমনটাই, যারা ইসলামকে হিফাজত করে আল্লাহ পাক তাদেরকে হিফাজত করেন। কেমন হিফাজত করেন? তারা মৃত্যুর পর 1200 বছর 1300 বছর পরেও তারা জীবিত। এখন যার আলোচনা আমরা করছি তারা কত আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তারা এখনও পর্যন্ত জীবিত। কোথায়? মানুষের মুখে মুখে, মানুষের অন্তরে তারা জীবিত। তো আল্লাহ তাআলা তাদেরকে কী করেন না, মৃত করেন না, তাদেরকে আল্লাহ তাআলা মুছে দেন না, তারা জীবন্ত হয়েই থাকেন। আল্লাহু আকবার কাবীরুম। কিন্তু তার স্ত্রী তার নিকট একটি মনের আকাঙ্ক্ষা প্রকাশ করেন যে আমি একজন দুর্বল মহিলা আর আমার গর্ভে সন্তানও আসতে যাচ্ছে, অর্থাৎ আমি কিছুদিন পর সন্তান জন্ম দিব, তো এর জন্য আপনার পরিকল্পনা কি রয়েছে? সন্তান পৃথিবীতে আসবে, তার লালন পালন এবং আমরা যে থাকব এর ব্যয়ভারের চিন্তা ভাবনা আপনি কি করেছেন? তো হযরত সাইয়েদুনা ফাররুখ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বিষয়টি বুঝতে পারেন যে স্ত্রী আসলে কি বলতে চাচ্ছে, অর্থাৎ যুদ্ধে চলে যাওয়ার পর সংসার কিভাবে চলবে, সন্তান আসলে তার লালন পালন কি দিয়ে করা হবে। তখন ফাররুখ রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার স্ত্রী বরণ পোষণের জন্য, সন্তান পৃথিবীতে আসবে তার লালন পালনের জন্য, তার জীবনের সমস্ত যে সঞ্চয় ছিল 30,000 আশরাফি স্বর্ণ মুদ্রা সম্পূর্ণটা দিয়ে দেন এবং তাকে বলেন যে সাবধানতার সাথে এর খরচ করবে, যেখানে প্রয়োজন সেখানে এটা খরচ করবে। তো তার স্ত্রীকে সম্পূর্ণ 30,000 এই আশরাফি স্বর্ণ মুদ্রা দিয়ে তিনি অতঃপর কী করেন, বেরিয়ে পড়েন ইসলামের প্রচারের জন্য এবং ইসলামের সমৃদ্ধির জন্য। তো এইদিকে তো হযরত সাইয়েদুনা ফাররুখ রহমাতুল্লাহ তাআলা আলাই চলে যান, আর কিছুদিন পর হযরত সাইয়েদুনা রাবিয়া বিন ফাররুখ রহমাতুল্লাহ তাআলা আলাই জন্মগ্রহণ করেন। অর্থাৎ যেই মহান ব্যক্তির জীবনী আমরা আলোচনা করছি, যেই মহান মুহাদ্দিসের জীবনী আমরা আলোচনা করছি, সেই মহান মুহাদ্দিস তার সম্মানিত পিতা যখন ইসলাম প্রচারের কাজে বেরিয়ে পড়েন এর কিছুদিন পরই তিনি জন্মগ্রহণ করেন। কয়েক মাস পরই যে তার সম্মানিতা মাতা ছিলেন অর্থাৎ উম্মে রাবিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহা, তিনি তার ছেলের মধ্যে প্রতিভা দেখতে পেলেন। এছাড়াও হযরত সাইয়েদুনা রাবিয়া বিন ফাররুখ রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন পৃথিবীতে আসেন তার চেহারা এত সুন্দর ছিল যে পরিবারের সকলেই খুশি হয়ে যান, এত চমৎকার সুদর্শন একটি শিশু জন্ম নিয়েছে। আর কিছুদিন যেতে না যেতেই তারা বুঝতে পারেন এই ছেলের মধ্যে প্রতিভা রয়েছে, তার মাধ্যমে ইলমে দিনের ইসলামের খিদমত হবে। আর তার মধ্যে এরকম কিছু বৈশিষ্ট্য দেখা যায়, যেমন একটি বৈশিষ্ট্য এরকম ছিল, সাধারণত শিশুরা 1 বছর 2 বছর অতিবাহিত হলে যেরকমটা হৃষ্টপুষ্ট হন, যেমনটা বেড়ে উঠেন, হযরত সাইয়েদুনা রাবিয়া বিন ফাররুখ রহমাতুল্লাহ তাআলা আলাই কয়েক মাসের মধ্যে ওইরকম তিনি হৃষ্টপুষ্ট হয়ে যান, ওইরকম তিনি বড় হয়ে যান। তো তার পরিবার এটি বুঝতে পারে যে এই ছেলে বড় হয়ে অত্যন্ত সাহসী হবে এবং দিনের সে খিদমত করবে বা ইসলামের খিদমত তার মাধ্যমে হবে। যখন কিছুটা হযরত সাইয়েদুনা রাবিয়া বিন ফাররুখ রহমাতুল্লাহ তাআলা আলাই বড় হন, অর্থাৎ 3 বছর বয়স যখন হয়, তখনই তার মা তাকে মাদ্রাসায় দিয়ে আসেন, অর্থাৎ মাদ্রাসায় ভর্তি করেন বা পড়ালেখার এক ব্যবস্থা করে দেন। আর এই সম্মানিত মহিলা তিনি নিয়ত করেন স্বামীর রেখে যাওয়া 30,000 আশরাফি স্বর্ণ মুদ্রা সম্পূর্ণ টাকাটা তিনি তার ছেলের পিছনে ব্যয় করবেন, লেখাপড়ার জন্য ব্যয় করবেন। যখন তার ছেলে মাদ্রাসায় এবং বুজুর্গানে দিনের সান্নিধ্যে যাওয়া আসা শুরু করেন, তখন তিনি মোটা অঙ্কের টাকা দেওয়া, মোটা অঙ্কের যে মূল্য তিনি পরিশোধ করতে থাকেন। আর তিনি শিক্ষক হিসাবে ছেলের ওই সকল ব্যক্তিদেরকেই তিনি গ্রহণ করেছিলেন যারা বা আখলাক বা আদব বা আমল আলিমে দিন ছিলেন। এখানেও আমাদের জন্য এক শিক্ষা রয়েছে, আমরা যেখানে সেখানে ছেলেকে পড়তে দিয়ে দিই, হ্যাঁ ওইখানে নামকরা প্রতিষ্ঠান, অনেক মান সম্পন্ন কি রয়েছে, লেখাপড়া রয়েছে, আমরা আখলাক খুঁজি না। ওই যে উস্তাদ তাকে পড়াবে সেই উস্তাদের আখলাক কি রয়েছে, সেই উস্তাদের চরিত্র কি রয়েছে, সেই উস্তাদ কি বা আমল রয়েছে, বা আদব রয়েছে, তার ব্যাকগ্রাউন্ড কি রয়েছে, সেই উস্তাদ যৌবনে জীবন কিভাবে অতিবাহিত করেছে, এগুলো অনেক সময় আমরা খুঁজতে চাই না, আমরা অনেক সময় দেখতে চাই না। এর ফলে কি হয়, ছেলে ভালো আলিম তো হয়ে যায়, লেখাপড়ার জ্ঞান তো তার মধ্যে চলে আসে, পরবর্তীতে তার মাধ্যমে ইলমি দিনের ওই খিদমত পাওয়া যায় না, সে একটি জায়গাতে ঘুরপাক করতে থাকে, দুনিয়ার মোহে সে কি হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। তো এখানে উম্মে রাবিয়া অর্থাৎ রাবিয়া বিন ফারুক রহমাতুল্লাহ তাআলা আলাইহির সম্মানিতা মাতা, তিনি কি করেছিলেন, ছেলের জন্য টাকা তো ব্যয় করেছেন, পাশাপাশি ছেলের উস্তাদ কারা হবে সেটিও তিনি ভালোভাবে নির্ধারণ করেছিলেন। উস্তাদ হওয়ার জন্য তিনি যে বৈশিষ্ট্যগুলো আগে নির্ধারণ করেছিলেন, বা আমল হতে হবে, বা আদব হতে হবে, চরিত্রবান হতে হবে, এবং যৌবনের যে জীবনটা ছিল সেটা ভালোভাবে যারা পার করেছে তাদের কাছে তিনি তার ছেলেকে পড়তে পাঠিয়েছিলেন। আর যখন উস্তাদ নির্ধারণ করে নিয়েছিলেন, পরবর্তীতে তাদের ব্যয়ভার, উস্তাদকে ভালো একটা পারিশ্রমিক দেওয়া, উস্তাদদেরকে ভালো স্যালারি দেওয়া, উস্তাদরাও যেন মন খুলে পড়াতে পারেন সে বিষয়ের ইন্তজাম তিনি করেছিলেন। এখানেও কিন্তু একটি শিক্ষা আমরা পাই, আমরা অনেক সময় দেখা যায় যে ঘরে ছোট ছেলে আছে বা ছোট মেয়ে আছে, শিক্ষক আমরা নির্ধারণ করছি কোরআন পড়ানোর জন্য, কায়দা পড়ানোর জন্য, তখন অন্যান্য টিচার যারা আছে তাদেরকে 5,000 দিচ্ছি, 7,000, 8,000 পর্যন্ত, 10,000 পর্যন্ত টাকা দিচ্ছি, কিন্তু একজন আমরা হাফিজে কোরআন রেখেছি তাকে কোনো রকম যত সামান্য টাকা দিচ্ছি, 500, 1,000, 2,000, সেটাকে আমরা অনেক বড় মনে করছি। এর জন্যই আমাদের মাঝে আজ বৈষম্য, এর জন্য আমরা ভালো ফ্যামিলি থেকে আলেম দেখছি পাচ্ছি না, ভালো ফ্যামিলির ছেলেরা মাদ্রাসায় ভর্তি অনেক ক্ষেত্রে আমরা দেখি না। আমরাই বলে থাকি যে মাদ্রাসায় যারা পড়ে তারা দরিদ্র ফ্যামিলির, যদিও শতভাগ এমনটা নয়, অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলেরাও মাদ্রাসায় পড়াশোনা করে, ভালো ভালো ফ্যামিলির ছেলেরাও কী করে অধ্যয়ন করে মাদ্রাসায়, এবং তারা নেতৃত্ব দিচ্ছে, ইসলামকে সামনে থেকে পরিচালনা করছে, ভালো ভালো জায়গায় তারাও আছে। তো এখানে এই দুইটি বিষয় আমরা তার সম্মানিতা মাথা থেকে আমরা পাই, যে এক হচ্ছে টিচার ঠিক করা, পাশাপাশি তাদেরকে ভালো একটা পারিশ্রমিক দেওয়া, ভালো একটা স্যালারি দেওয়া, যেন তারা অন্য দিকে মুভ না করে, তাদের মনে অন্য কোনো খেয়াল না আসে, ছাত্রকে পড়ানোর ক্ষেত্রে সম্পূর্ণ মনোযোগ যেন ওইখানে তাদের নিবিষ্ট থাকে। কেননা সাংসারিক একটি বিষয় রয়েছে প্রত্যেকের, যখন আমরা সম্পদের চিন্তা ভাবনা করব তখন পড়াবো কিভাবে। তো এই বিষয়টি তার সম্মানিতা মাতা চিন্তা ভাবনা করে তিনি কি করেছিলেন, ব্যবস্থা করেছিলেন, যার ফলে তার ছেলেও খুব দ্রুত এই দিনই এলেম অর্জনের ক্ষেত্রে এগিয়ে গিয়েছেন। কেমনটা এগিয়ে গিয়েছেন, বলা হয় খুব অল্প দিনই তিনি লেখালেখির কাজ শিখে নিয়েছিলেন, এরপর তিনি হাফিজে কোরআন হন অর্থাৎ হিফজ সম্পন্ন করেন, এরপর তিনি হাদিস শিখার জন্য যুগশ্রেষ্ঠ যে মুহাদ্দিস যারা ছিলেন তাদের কাছে তিনি যাওয়া আসা শুরু করেন। আর তিনি ইলমি হাদিসের ক্ষেত্রে উস্তাদদের সান্নিধ্য, সাহচর্য, তাদের সংস্পর্শ এইভাবে অবলম্বন করেন, উলামায়ে কেরামগণ বলেন যেভাবে একজন গুলাম তার মনিবের নিকট বসে থাকে, মনিবেরকে আঁকড়ে ধরে পড়ে থাকে, অনুরূপভাবে রাবিয়া বিন ফারুক রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি তার উস্তাদদের কাছে পড়ে থাকতেন। আর তার উস্তাদ কারা ছিলেন, তাদের মাকাম ও মর্যাদা কীরকম ছিল, যুগশ্রেষ্ঠ সকল ব্যক্তি তার উস্তাদ ছিলেন। তার উস্তাদদের মধ্যে সাহাবিয়ে রসুল হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম ছিলেন, যার কাছ থেকে তিনি হাদিস শিখেছেন। এরপর যদি দেখি শামের অন্যতম প্রসিদ্ধ মুহাদ্দিস এবং যার নাম আমরা প্রায়ই শুনে থাকি, তিনি হচ্ছেন মাকহুল রহমাতুল্লাহ তাআলা আলাই, মাকহুল শামি রহমাতুল্লাহ তাআলা আলাই থেকে তিনি কি করেছেন, হাদিস শিখেছেন। এরপর যদি দেখি সাঈদ ইবনে মুসাইয়িব রহমাতুল্লাহ তাআলা আলাই এবং মুহাদ্দিস সালামা বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাই, এই সকল যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরামের কাছ থেকে তিনি হাদিস শিখেছেন, যার ফলে অল্প দিনই তিনি ইলমের ওই মাকামে পৌঁছে যান যে পরবর্তীতে তার নিকট পড়ার জন্য সর্বদা লোকদের ভিড় জমে থাকতো, সর্বদা মানুষের আনাগুনো থাকতো, যে এই ধরনের লোকদের কাছ থেকে তিনি ইলমে দিন অর্জন করেছিলেন। আর প্রত্যেকের যারা আছেন তাদের নাম আমাদের মুখস্থ, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাকহুল শামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, সাঈদ ইবনে মুসাইয়িব রহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং সালামা বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তারা প্রত্যেকে যুগশ্রেষ্ঠ আলেমে দিন ছিলেন, তাদের কাছে যখন তিনি যাওয়া আসা করেন, শুধু যাওয়া আসা নয়, তাদের কাছে তিনি পড়ে থাকতেন, লড়তেন না যে কখন কোন উস্তাদ একটি মহান বাণী মুখ দিয়ে বলবেন, তাদের মুখনিঃসৃত বাণী সাথে সাথে সেটা নোট করে নেওয়া, সেটা মুখস্থ করে নেওয়া, যার ফলে পরবর্তীতে তিনি যুগশ্রেষ্ঠ একজন আলেমে দিন হন, একজন ইমাম হয়ে যান। যখন তিনি এই মাকামে পৌঁছে যান, অল্প বয়সে তিনি বড় বড় মহাদ্দিস থেকে হাদিস শাস্ত্রের জ্ঞান অর্জন করে, হিফজ সম্পন্ন করে এবং লেখাপড়া সম্পন্ন করে ফেলেন। তার ছাত্র হওয়ার জন্য কারা আসতেন তার কাছে? আমরা যদি শুধু লিস্টটা দেখি, তার ছাত্রের মধ্যে কাদের নামটা রয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো যে তিনি কত বড় মাপের একজন আলেমে দিন ছিলেন, তার যোগ্যতা কোন মর্তবায় পৌঁছেছিল, তিনি নিজেকে কোন জায়গায় নিয়ে গিয়েছিলেন, তিনি কোন জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, তার ছাত্র কারা ছিলেন, আসলে আমরা শুনে আসি। তার ছাত্রদের মধ্যে অন্যতম ছিলেন হযরত সাইয়েদুনা ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি, মালিক মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা। দ্বিতীয়ত তার ছাত্রের মধ্যে নাম আসে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি। বিশ্বের মধ্যে যত মুসলিম রয়েছে, এক তৃতীয়াংশ মানুষ যার মাযহাবকে অনুসরণ করে, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কাছ থেকে হাদিস শিখেছেন, হাদিস শিখার জন্য তার সান্নিধ্য লাভ করেছেন, তার সাহচর্য অবলম্বন করেছেন। এরপর যদি দেখি ইমাম আউজাই রহমাতুল্লাহ তাআলা আলাইহি, সিরিয়ার সবচেয়ে বড় আলিম যাকে বলা হতো তৎকালীন যুগের, ইমাম আউজাই রহমাতুল্লাহ তাআলা আলাইহি। এরপর হচ্ছে ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তান রহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, সুফিয়ান বিন উয়াইনা রহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং সাদ বিন লাইস ও ইমাম শুআবা রহমাতুল্লাহ তাআলা আলাইহির মতো যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসগণ তার ছাত্র ছিলেন, তার কাছ থেকে ইলমি দিন অর্জন করেছেন, তার কাছ থেকে হাদিস শাস্ত্র জেনেছেন। এই যে ব্যক্তিদের নাম বললাম, আমরা প্রায়ই তাদের নাম শুনে থাকি, হাদিস শাস্ত্রে যারা অধ্যয়ন করে এই সকল ব্যক্তিদের ছাড়া তো হাদিস শাস্ত্র সম্পন্নই হবে না। ইমাম মালিক, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম আউজাঈ, ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তান, ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, সুফিয়ান বিন উয়াইনা রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রত্যেকেই যুগশ্রেষ্ঠ আলিমি দিন ছিলেন, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। এমনকি বুখারি শরীফ যদি আমরা দেখি, এই সকল প্রায় বুজুর্গানে দিনের উক্তিকে নকল করেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার যুগশ্রেষ্ঠ কিতাব বুখারি শরীফ মধ্যে। সুতরাং তারা কার ছাত্র ছিলেন? এই ইমাম রাবিয়া বিন ফারুক রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর ছাত্র ছিলেন। তো এইভাবে রাবিয়া বিন ফারুক রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি আলেমে দিন হন, শুধু আলেমে দিন নয়, যুগশ্রেষ্ঠ আলেমে দিন, যুগশ্রেষ্ঠ উস্তাদ, এবং তিনি বলা চলে সাইয়্যিদুল মুহাদ্দিসিন হয়ে গিয়েছিলেন, এ সকল বড় বড় মুহাদ্দিসদের তিনি উস্তাদ ছিলেন। আচ্ছা, এদিকে যদি দেখি যে ফারুক রহমাতুল্লাহ তাআলা আলাই তো ইসলাম প্রচারের জন্য বের হয়েছিলেন, পরবর্তীতে যখন আসেন তো কী ঘটনা ঘটেছিল? তার স্ত্রী তো অপেক্ষায় আছেন যে স্বামী ফিরে আসবে, ফিরে আসবে, এভাবে অপেক্ষা করতে 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 30 বছর পার হয়ে গিয়েছে, আর মানুষ কেউ বলাবলি করছে তিনি শাহাদত বরণ করেছেন, কেউ বলছে যে অমুসলিমরা তাকে ধরে কয়েদ করে রেখেছে, কিন্তু স্ত্রীর মনে আশা আকাঙ্ক্ষা ছিল যে আমার স্বামী একদিন ফিরে আসবে, কিন্তু ফারুক রহমাতুল্লাহ তাআলা আলের মা ধরে নিয়েছিল যে তার ছেলে শাহাদত বরণ করেছিল। তো অনেক দিন পর, অর্থাৎ 30 বছর পর তিনি আবারও প্রত্যাবর্তন করেন ফারুক রহমাতুল্লাহ তাআলা আলাই, এসে তিনি মদিনার মধ্যে নিজের ঘর খুঁজতে থাকেন যে আমার ঘর কোনটা, এই 30 বছরে তো মদিনা শহর অনেক বড় হয়ে গিয়েছে, অনেক স্ট্রাকচার পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা যদি দেখি শহরে 20 বছর আগে ঢাকা শহর কেমন ছিল, অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো তিনিও যখন মদিনা তো পরিবর্তনই হচ্ছিল, তো তিনি এসে নিজের ঘর খুঁজছেন যে আমার ঘর কোনটা, আমার ঘর কোনটা। পরবর্তীতে তিনি দাঁড়িয়ে থাকেন, এদিকে মানুষ যাতায়াত করছে, আর তখন মদিনায় নিত্য নতুন মানুষ আসতো যেত, কেউ তাকে জিজ্ঞাসা করছে না। তো একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পান যে তিনি আবিষ্কার করেন এটাই তার ঘর হবে। সেই ঘরে যে প্রবেশ করার যে প্রথম যে দরজা ছিল, বাড়িতে প্রবেশ করার একটা দরজা থাকে, সেই দরজা তিনি ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করেন। ভিতরে প্রবেশ করতে তার যে ছেলে ছিল তিনি বেরিয়ে আসেন, আর বেরিয়ে এসে বলেন এভাবে কি কেউ ঘরে কারো বাড়িতে প্রবেশ করে? তো এটা বলতে বলতে তিনি সামনে অগ্রসর হন, আর এর মধ্যে তার সম্মানিত মাতা তিনি বেরিয়ে আসেন। বেরিয়ে এসে দেখেন যে তার স্বামী অর্থাৎ ফারুক রহমাতুল্লাহ তাআলা আলাই এসে উপস্থিত। তার সন্তানকে তিনি থামান এবং বলেন এটা হচ্ছে তোমার সম্মানিত পিতা ফারুক। তখন তিনি তার পিতার হাত চুম্বন করেন এবং তাকে জড়িয়ে ধরেন। পরবর্তীতে যখন রাত হয়, ফারুক রহমাতুল্লাহ তাআলা আলাই এবং উম্মে রাবিয়া রহমাতুল্লাহ তাআলা আলাই তারা স্বামী স্ত্রী কথোপকথন করতে থাকেন। তবে উম্মে রাবিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি মনে মনে ভয় পেতে থাকেন যে আমার স্বামী তো আমাকে 30,000 আশরাফি স্বর্ণ মুদ্রা দিয়ে গেছিল, সেগুলোর ব্যাপারে যদি আমাকে প্রশ্ন করে তাহলে আমি তাকে কি উত্তর প্রদান করব। আর আমি যদি তাকে বলি যে সম্পূর্ণ টাকা আমি সন্তানের শিক্ষার পিছনে ব্যয় করেছি, তিনি যদি বিশ্বাস না করেন? এই প্রশ্নটা বারবার মনের মধ্যে যাচ্ছিল। এক সময় ফারুক রহমাতুল্লাহ তাআলা আলাইহি ভাবলেন স্ত্রী কী যেন ভাবছে। তখন তিনি আরও একটি 4,000 দিনারের থলে তার স্ত্রীকে দিয়ে বলেন যে আগের যে টাকা ছিল, আগের যে স্বর্ণমুদ্রা ছিল সেগুলোর সাথে এটাকেও রেখে দাও, আমরা বাগান ক্রয় করব এবং সেটার মাধ্যমে আমাদের জীবন অতিবাহিত করব। তখন তার স্ত্রী কিছু বলেননি। এভাবে গল্প গুজব স্বামী স্ত্রীর মধ্যে করতে করতে ফজরের আজান সময় হয়ে যায় এবং ফজরের আজান পড়ে। তখন তিনি নামাজের জন্য বের হন এবং তার সন্তানকে ডাক দেন নামাজের জন্য বেরিয়ে আসতে। তখন ঘর থেকে বলা হয় যে আপনার সন্তান রাবিয়া সে অনেক আগেই মসজিদে চলে গিয়েছে। তখন তিনি দৌড়ে আসেন, তাড়াহুড়ো করে নামাজ পড়েন। এরপর তিনি রিয়াজুল জান্নায় গিয়ে সেখানে জিকির আসকারে মগ্ন হয়েছেন এবং ইশাক ও চাষতের যখন সময় হয় তখন তিনি নামাজ পড়ে যখন বেরিয়ে আসবেন তখন তিনি দেখলেন যে মসজিদে নববীর অনেক অংশ ভরে গিয়েছে, অনেক মানুষ সেখানে ইলিম শিখছে। তিনি ভাবলেন কাছে গিয়ে দেখবেন যে কোন সে আলিম সকল মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন। সেখানে বড় বড় আলিমে দিনও রয়েছেন, যুবকরাও রয়েছেন, বুজুর্গ ব্যক্তিরা রয়েছেন, কিন্তু ভিড়ের কারণে তিনি সামনে যেতে পারেননি। যখন দরস প্রদান শেষ হয় তখনও মানুষ ওই আলিমের কাছে মুসাফা, তার সাথে কথোপকথন, বিভিন্ন কলাকৌশল জিজ্ঞাসা করতে থাকেন। তখনও তিনি কাছে যেতে পারেননি এবং জিজ্ঞাসা করতে পারেননি। যখন সকলে চলে যান এবং সে আলিমিদিনও চলে যান তখন একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করেন এই আলিমিদিন কে ছিলেন যার কাছে সকলে ভিড় করছিল, বিভিন্ন মাসালা জিজ্ঞাসা করছিল, ইলমিদিন হাসিল করছিল। তখন সে ব্যক্তি তাকে পাল্টা প্রশ্ন করে আপনি কি মদিনার অধিবাসী নন? তখন তিনি বললেন হ্যাঁ আমি তো মদিনার অধিবাসী। যদি আপনি মদিনার অধিবাসী হন তাহলে আপনি কেন জানেন না এই ব্যক্তিকে যার কাছে মানুষ ইলমিদিন অর্জন করছে? তখন তিনি বলেন যে আমি দীর্ঘদিন শহরের বাইরে ছিলাম। তখন সে ব্যক্তি বলেন যে ইনি হচ্ছেন এই মদিনা শহরের সবচেয়ে বড় আলিম যিনি মানুষদেরকে ইলমে দিনের শিক্ষা দান করেন। কুরআন ও হাদিসের যে সারমর্ম রয়েছে, কুরআন ও হাদিসের যে গভীর জ্ঞান রয়েছে এটা তার মধ্যে রয়েছে। যখন কেউ অসুবিধার মধ্যে পড়ে তাহলে তার কাছে আসে, তার শরণাপন্ন হয়। তিনি কুরআন ও হাদিসের গবেষণা থেকে তিনি রায় প্রদান করেন, যার কারণে তাকে রাবিআতুর রায় বলা হয়। তখন তিনি বলেন তিনি কতই না বড় মাপের আলেমি দিন, তো নিজেও সাক্ষাৎ করার এক আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। তখন তিনি বলেন তার পরিচয় প্রদান করুন। তখন পরিচয় দিতে গিয়ে বলেন তার নাম হচ্ছে রাবিআতুর রায়। তখন ফারুক রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন তার সম্পূর্ণ নসল বলুন, তার সম্পূর্ণ পরিচয়টা তুলে ধরুন। অতঃপর সম্পূর্ণ পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন যে তার নাম হচ্ছে রাবিয়া বিন ফারুক। যখন এই পরিচয় জানলেন তখন ফারুক রহমাতুল্লাহ তাআলা আলাইহি কাঁদতে লাগেন, কিন্তু যার সাথে কথোপকথন হচ্ছিল তিনি এটি বুঝতে পারেননি। ফারুক রহমাতুল্লাহ তাআলা আলাইহি কাঁদতে কাঁদতে ঘরে ফিরে যান। তার সম্মানিতা স্ত্রী যখন দেখলেন তার স্বামী কাঁদছে, কারণ জিজ্ঞাসা করলেন যে আপনি কাঁদছেন কেন? তখন তিনি বললেন যে আমি আজ আমার সন্তানের মর্যাদা দেখে এসেছি, যে আল্লাহ পাক তাকে কি মর্যাদা দিয়েছেন। তখন তার স্ত্রী তাকে বলেন আপনি যে আমাকে 30,000 আশরাফি স্বর্ণমুদ্রা দিয়েছিলেন সেই সম্পূর্ণ স্বর্ণমুদ্রা আপনার ছেলের সুশিক্ষায় আমি ব্যয় করেছি, আপনি কি এতে খুশি রয়েছেন না আপনি সেই স্বর্ণমুদ্রাতেই খুশি থাকতেন? তখন তিনি বললেন যে আমার কাছে সমস্ত দুনিয়ার সম্পদের চেয়ে আমার যে সন্তানের যে মাকাম মর্যাদা এই মুহূর্তে রয়েছে এটা আমার কাছে অধিকতর খুশির বিষয়, আল্লাহ পাক তাকে এই মুহূর্তে যে মর্যাদা দিয়েছে। তখন স্বামী স্ত্রী উভয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। তো এই যে বিষয়টি রয়েছে এই বিষয় থেকে আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে। একজন সন্তানকে প্রকৃতপক্ষে আলেমিদিন হিসাবে গড়ে তোলা, এর জন্য সম্পদ ব্যয় করা, হ্যাঁ এটি অত্যন্ত সৌভাগ্যের বিষয়। কেননা সম্পদ তো দুনিয়াবি একটি বিষয়, দুনিয়াতেই শেষ হয়ে যাবে। সন্তানের ব্যাপারে তো বলা হয়েছে সে যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, সে যদি আলেমিদিন হয় সেটা হচ্ছে সৎকায়ে জারিয়া। আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন, এই সন্তান আপনার জন্য দোয়া করবে, এই সন্তান আপনার টাকায় যে আলিম হয়েছে সে মানুষদেরকে ইলমে দিন শিখাবে, সে মানুষদেরকে নামাজ শিখাবে, সে মানুষদেরকে শরীয়তের জ্ঞান শিখাবে, এর স্বভাব তো আপনিও পাবেন। কারণ আপনার টাকায় সে আলিমে দিন হয়েছে, আপনার খেয়ে পরে সে আলিমে দিন হয়েছে, সর্বোপরি সে আপনার সন্তান, আপনার জন্য হাত তুলে মুনাজাত করবে, হাত তুলে রবের দরবারে ইস্তিগফার করবে, আপনার জন্য রহমতের দোয়া করবে। সুতরাং আমাদের জন্য করণীয় হচ্ছে এই রকম উত্তম পিতামাতা হওয়া। আমাদের জন্য করণীয় হচ্ছে সন্তান থাকলে তাদেরকে আলেমিদিন বানানো। আল্লাহ পাক আমাদেরকে অনুরূপ করার তৌফিক দান করুন। আজ আমরা শুনলাম হযরত সাইয়েদুনা রাবিয়া বিন ফাররুখ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী। তার জীবনীর অসংখ্য দিক ছিল এরকম যেগুলো আমাদের জন্য করণীয়, পালনীয় এবং শিক্ষণীয় রয়েছে। আমরা যেন সেগুলোর উপর আমল করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আজ এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।